السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
একজন মোমেন এমন একজন মোমেন যে খোদার গুণাবলীর কিছু জ্ঞান রাখে, সে খুব ভালোভাবে জানে যে খোদার একটি গুণবাচক নাম হল কাফি। খোদার গুণবাচক নামের বা সিফাতের গুণাবলী অনেকের না থাকলেও পরিবেশের প্রভাবে কিছু শব্দ বা অক্ষর শুনে তারা খোদাতালার সিফাত বা গুণবাচক নামের বরাতে কথা বলে। খোদার এই গুণবাচক নাম কাফি বা যথেষ্ট, এই বৈশিষ্ট্যের কথা এই গুণবাচক নামের উল্লেখ মুসলমান করেই থাকে, করতেই থাকে অনেক ক্ষেত্রে, অনেক সময় নিজের কানাত বা অল্পে তুষ্ট থাকা বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এই শব্দ মানুষের মুখে শুনি, বলে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ কাফি, আল্লাহ তালাই আমার জন্য সবকিছু বা যথেষ্ট। কিন্তু যে মোমেন খোদা তালার সিফাত বা তার গুণ বা গুণবাচক নামের জ্ঞান রাখে, সে যখনই এই শব্দ ব্যবহার করে হৃদয়ের গভীর থেকেই এই শব্দ সে উচ্চারণ করে থাকে। কোরআনে কারিমে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রূপে বিভিন্ন বিষয়ের বরাতে এই শব্দের ব্যবহার রয়েছে, এই গুণবাচক নামের ব্যবহার আমরা দেখতে পাই। অভিধানে এই শব্দের অনেক অর্থ আছে, বিভিন্ন অর্থ করা হয়েছে, কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব যেন এর ব্যাখ্যাগত অর্থ বা তাফসীরি অর্থ আপনাদের সামনে ফুটে ওঠে। কাফা, কোন বস্তুর যথেষ্ট হওয়া, পর্যাপ্ত হওয়া, কোন বস্তু বা কোন সত্তার উপর নির্ভর করা, প্রশান্তি বোধ করা কারো বরাতে, তাকে বলা হয় কাফি। খোদার সত্তা ছাড়া এমন কেউ নেই যে মানুষের জন্য যথেষ্ট হতে পারে, যে মানুষকে আশ্বস্ত করতে পারে বা নিশ্চয়তা দিতে পারে, যার উপর মানুষ নির্ভর করতে পারে। আল্লাহ তাআলা ছাড়া এমন কেউ নেই বা এমন কে আছে। ইংরেজি আরবি অভিধান লেন থেকে আমি এই অর্থ নিয়েছি, সেখানে এই শব্দের অনেক অর্থ একত্রিত করা হয়েছে। কাফানি ফালানুন আল আমরা অর্থ হল কোন বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিষয়ে অমুক ব্যক্তির উপর আমি নির্ভর করেছি, অর্থাৎ ভালো বিষয়গুলো তার মাধ্যমে আমি হস্তগত করেছি, আর মন্দ কিছু যদি হয় তার ক্ষতিকর দিক থেকে তার মাধ্যমে আমি রক্ষা পেয়েছি। কোন কোন সময় কোন মানুষও মানুষের কাজে লাগে, কিন্তু প্রকৃত কল্যাণকর সত্তা হলেন খোদা তালা, যার মাধ্যমে ভালো বিষয়ের জ্ঞান অর্জন হয়, মন্দ বিষয় মন্দ কি তাও জানা যায়। আল্লাহ তালা কোরআনে কারিমে তা আমাদের জন্য চিহ্নিত করেছেন, আল্লাহ তালা চিহ্নিত করেছেন কি নেকি আর কি পাপ। আরেকটি অর্থ লেখা হয়েছে কাফা মিন, কোন ব্যক্তির হাত থেকে কোনো কিছু নিয়ে গিয়ে বা দূরে রেখে তাকে রক্ষা করা, তাকে বাঁচানো। কাফা হুশাররা অর্থ হল সে অনিষ্টকে দূর করেছে, অর্থাৎ সেই ব্যক্তিকে অনিষ্ট থেকে বাঁচার বিধান বা ব্যবস্থা করেছে। এই শব্দ মানুষ এবং খোদা উভয়ের জন্য ব্যবহার হয়। লেসানুল আরবে এক হাদিসের বরাতের অর্থ বর্ণনা করা হয়েছে। হাদিস হল মান কারা আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতে ফি লাইলাতিন কাফাআতহু আগনাতহু লাইল, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটো আয়াত পড়ে সেগুলো তার জন্য যথেষ্ট, সেই আয়াতগুলো তার জন্য যথেষ্ট। অনেকে এর অর্থ করেছেন ন্যূনতম রাতে তাহাজ্জুদের সময় তেলাওয়াত হিসাবে ন্যূনতম দুটো আয়াত যথেষ্ট। কেউ কেউ এর অর্থ করেছেন অনিষ্টের মোকাবেলায় এই দুটো আয়াত যথেষ্ট এবং অপছন্দনীয় বিষয় থেকে রেহাই পাওয়ার হাতিয়ার স্বরূপ এই আয়াত যথেষ্ট। এই আয়াতের অর্থ নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে অনেক বিষয় আমাদের জন্য স্পষ্ট হয়। এতে এই দুটো আয়াত হল দোয়া বা ক্ষতিকর বিষয় থেকে বাঁচার অস্ত্র, ইমানের দৃঢ়তা অর্জনের জন্য এই দুটো আয়াত খুবই উপকারী। হাদিসের বরাতে কিছু প্রশ্ন জাগতে পারে, অভিধান থেকে পড়লে অনেক সময় মনে হয় যে পড়াই যথেষ্ট, কিন্তু তা নয়। এই আয়াতের বরাতে আমি বিষয়টির উপর কিছুটা আলোকপাত করব। শেষ দুটো আয়াতের প্রথমটি হল আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আর শেষ আয়াত হল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইক্তাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুটো আয়াতের অনুবাদ হল এই রসুলের উপর তার প্রভুর পক্ষ থেকে যাই নাজেল করা হয়েছে তার উপর সে নিজেও ইমান রাখে এবং মোমিনগণও ইমান রাখে, আর তারা সকলে আল্লাহ তার ফেরেশতা তার কিতাব এবং রসুলগণের উপর ইমান রাখে এবং বলে যে আমরা তার রসুলদের মাঝে কোনো পার্থক্য করি না, এবং তারা একথাও বলে যে আমরা খোদার নির্দেশ শুনলাম এবং আমরা আন্তরিকভাবে আনুগত্য করলাম, এবং তাদের দোয়া হল হে আমাদের প্রভু আমরা তোমারই নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন। পরের আয়াতের অনুবাদ হল, আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপর তার সাধ্যাতীত দায়িত্বভার ন্যস্ত করেন না, সে যে ভালো কাজ করবে তার জন্য কল্যাণকর হবে, সে যে মন্দ কাজ করবে সে অচিরেই তার কুফল তার বিরুদ্ধে বর্তাবে। এবং তারা একথাও বলে, হে আমাদের প্রভু, যদি আমরা ভুলে যাই বা ত্রুটি বিচ্যুতি করি আমাদেরকে পাকড়াও করো না, হে আমাদের প্রভু আমাদের উপর সেভাবে দায়িত্বভার অর্পণ করো না যেরূপ দায়িত্বভার তুমি আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, একইভাবে আমাদের প্রভু আমাদের উপর এমন বোঝা চাপাবে না যা বহন করার শক্তি আমাদের নেই, তুমি আমাদের মার্জনা করো, আমাদেরকে ক্ষমা করো এবং তুমি আমাদের উপর রহম করো, কারণ তুমি আমাদের অভিভাবক, অতএব কাফের জাতির বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। অনুবাদ থেকে স্পষ্ট যে কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুটো আয়াত রাতে পাঠ করাকে যথেষ্ট আখ্যা দিয়েছেন। প্রথম আয়াতে আত্মশুদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বলা হয়েছে যে খোদা তাআলার উপর ঈমান আনো, তার ফেরেশতার উপর ঐশী গ্রন্থ রসুলদের উপর ঈমান রাখো, কেননা ঈমানের পরাকাষ্ঠা লাভের এটি উপায়, এটি মাধ্যম। এই ঈমান শুধু দাবি হিসেবেই নয়, মৌখিক স্বীকারোক্তিই নয়, বরং বিশ্বাস এবং কর্ম উভয় দৃষ্টিকোণ থেকে ঈমান অর্জিত হওয়া আবশ্যক। আর এ কথা সদা দৃষ্টিগোচর থাকা চাই যে খোদার উপর ঈমান দৃঢ় হবে যদি তাকওয়ার ক্ষেত্রে মানুষ ক্রমশ উন্নতি করতে থাকে। ফেরেশতার উপর ঈমানের দাবি হল এই দৃঢ় বিশ্বাস রাখা যে ফেরেশতাদের দায়িত্ব পালন এখনো শেষ হয়নি, বরং অর্পিত দায়িত্ব তারা এখনো পালন করছে। একইভাবে পূর্ববর্তী নবীদের উপর যে গ্রন্থ বা ঐশী কিতাব নাজেল হয়েছে তাও খোদার পক্ষ থেকেই ছিল, কিন্তু কালের প্রবাহ তাতে বিকার ঘটিয়েছে, বিকৃতি ঘটিয়েছে, কিন্তু খোদা তাআলা স্বয়ং সেগুলো নাজেল করেছেন। এই সমস্ত ঐশী গ্রন্থের সকল উত্তম শিক্ষাকে খোদা তাআলা কোরআনে হেফাজত করেছেন এবং এভাবে পূর্বের ঐশী গ্রন্থের সূত্রায়ন হয়েছে। কোরআনের হেফাজতের নিশ্চয়তা প্রদান করে আল্লাহ তাআলা ভবিষ্যতে শরীয়তের এই গ্রন্থকে সকল প্রকারের পরিবর্তন পরিবর্ধন থেকে হেফাজতের ঘোষণা করেছেন এবং সকল রসুলের উপর ঈমানের দিকে মনোযোগ এই কিতাবে আকর্ষণ করা হয়েছে। এটি ইসলামেরই সৌন্দর্য যে ইসলাম সকল রসুলের উপর ঈমান আনার উপর জোর দিয়েছে। একথা বলা হয়নি যে অতীতের রসুলদের উপর ঈমান আনো, বরং বলা হয়েছে রসুলদের উপর ঈমান আনো। আর কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মসীহ মাদের আগমনের কথা বলেছে এবং রাস্তা খোলা রেখেছে। এই রাস্তা খোলা রেখে ভবিষ্যতে আগত রসুলদেরকে মানা এবং তাদের উপর ঈমান আনার নির্দেশ এতে দেয়া হয়েছে। এটি নামধারী মুসলমান আলেমদের দুর্ভাগ্য যে খোদা তাআলার নিয়ম এবং রীতি অনুসারে খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী প্রেরিত হওয়ার সুন্নতকে পরিত্যাগ করে তারা সেভাবে মসীহ মওউদ নাজেল হওয়ার অপেক্ষা করছে যা খোদা তাআলার সুন্নত পরিপন্থী, খোদার নিয়ম পরিপন্থী। কোরআনের উপর ঈমানের দাবি করে কিন্তু তা সত্ত্বেও কোরআনের কথাকে প্রত্যাখ্যান করছে, যা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, যেই পৃথিবীতে আসুক সে জীবিত আকাশে ফিরে যেতে পারে না, আকাশে জীবিত যায় না, বরং মানুষের আত্মা আকাশে গিয়ে থাকে। এই পৃথিবীতে আগত প্রতিটি বস্তু এবং ব্যক্তি নশ্বর। এছাড়া এরা মসীহ মদকে অস্বীকার করে সকল রসুলের উপর ইমানকে তারা পদদলিত করছে। এখানে তো সকল রসুলের উপর ইমান আনার কথা বলা হয়েছে, আর একই সাথে সাধারণ মুসলমান যাদের জ্ঞান সীমিত তাদেরকে নিজেদের দলভুক্ত করে তাদের ইমানকে এরা নষ্ট করছে। তো এরা হাদিসও পড়ে কোরআনও পড়ে, তাদের বোঝা উচিত। এখানে স্পষ্টভাবে এই বিষয়গুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু এরপরও এরা বোঝে না। তাদের বোঝা উচিত যে যেভাবে সর্বদা সকল যুগের নবীর আগমন ঘটেছে, একইভাবে মসীহ মওদেরও আগমন হবে। যদি হযরত মসীহ মওদ আলাইহিসসালাম খোদার পক্ষ থেকে প্রেরিত হওয়ার দাবি করে থাকেন, তাহলে সেই দাবির পাশাপাশি তিনি প্রমাণও উপস্থাপন করেছেন। খোদা তালার ব্যবহারিক সাক্ষ্য এবং সমর্থন তার সত্যবাদী হওয়ার সাক্ষ্য বহন করছে। এদের এখন বিবেক খাটানো উচিত এবং এই মসীহ মওদকে মেনে ইমানদারদের অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা সামেনা ওয়া তানার দাবি করে, অর্থাৎ শুনলাম এবং মানলাম এই দাবি যারা করে। আর এই কর্মই গোফরানা কারাব্বানা, অর্থাৎ হে আমাদের প্রভু আমরা তোমার ক্ষমার প্রত্যাশা রাখি, তখনই ইমান আনলেই এই দোয়া সত্যিকার অর্থে তাদের পক্ষে পুরা হবে। আর খোদার দিকে ফিরে যাওয়া এবং খোদার জান্নাত অর্জনকারী হবে তারা, এটি খোদার প্রতিশ্রুতি, এটা তারা খোদার জান্নাত অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদেরকে এই বাস্তব সত্যকে উপলব্ধি করার তৌফিক দান করুন। পরবর্তী আয়াত সূরা বাকারার শেষ আয়াত, এই আয়াতে খোদা তাআলা এভাবে এই আয়াত খোদা এভাবে আরম্ভ করেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলার শিক্ষার উপর আমল মানুষের সাধ্যের ভিতর, আল্লাহ তাআলা এমন নির্দেশ দেন না যা মানুষের শক্তির অতীত, মানুষের সাধ্যের বাহিরে। অনেকে বলে যে অমুক নির্দেশ পালন করা বড় কঠিন, খোদা বলছেন আমার কোন নির্দেশ এমন নয়। হযরত মসীহ মওদ আলাইহিসসালাম বলেন যে আমাদের জন্য নির্দেশ হল সকল শিক্ষায়, সকল আখলাক এবং ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য নির্দেশ হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আধ্যাত্মিক পরাকাষ্ঠা অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি যদি আমাদেরকে দেয়া না হতো, তাহলে এই নির্দেশ আমাদেরকে দেয়াই হতো না যে এমন বুজুর্গ নবীকে তোমরা অনুসরণ করো। কেননা খোদা তাআলা সাধ্যাতীত কোন বোঝা মানুষের উপর চাপান না, সাধ্যের বাহিরে কোন বোঝা মানুষের উপর অর্পণ করেন না। তিনি স্বয়ং বলেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো এই যে বলা হয়েছে যে শেষ দুটো আয়াত মানুষের জন্য যথেষ্ট, তো শুধু পড়লেই যথেষ্ট হবে না, বরং 286 নম্বর আয়াতে ইমান দৃঢ় করার নির্দেশ রয়েছে। যাদের ইমান দৃঢ় তারা খোদার কিছু কথা মানবে না এমনটি হতেই পারে না। আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে তোমাদের জন্য আদর্শ হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার জীবন পদ্ধতি। তাই ইমানের পরম মার্গে পৌঁছার জন্য এই আদর্শ অনুকরণের চেষ্টা করো। কখনো এই ভ্রান্ত ধারণা যেন হৃদয়ে না জাগে যে কিছু নির্দেশের উপর আমল আমাদের জন্য কঠিন। আল্লাহ তাআলা অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, স্বাচ্ছন্দ্য দিয়েছেন। আর ইসলাম সবচেয়ে সহজ ধর্ম, এটি বলার কোন সুযোগ নেই যে কিছু শিক্ষা আমাদের জন্য অনুসরণ করা কঠিন। যদি মানুষ ধর্মীয় বিষয়ে অতি বেশি আরামপ্রিয় না হয়, তাহলে কোনো নির্দেশেই কিন্তু বোঝা নয়, কোন নির্দেশকে বোঝা মনে হবে না। জাগতিক বিভিন্ন বিষয়ে মানুষ যেখানে কষ্ট করে, বিভিন্ন চেষ্টা করে, ধর্মীয় বিষয়ে কেন সে চেষ্টা করে না বা কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত নয়? তাই স্পষ্ট ভাবে স্মরণ রাখতে হবে যে শেষ দুটো আয়াত পাঠ করেই মানুষ দায়িত্ব মুক্ত হয় না, বরং এর অর্থ হল যে মনোযোগ সহকারে পড়বে, সে এই শিক্ষার উপর পুরোপুরি আমল করবে। রাতের তাহাজ্জুদ থেকে মানুষ কিভাবে অব্যাহতি পেতে পারে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এটিকে আদর্শ হিসাবে পেশ করেছেন। মাসিহ মাসলাম বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণযোগ্য। তো এর অর্থ হল শুধু এটি যে এই আয়াত নিয়ে যদি ভাবে, মানুষ চিন্তা করে, তাহলে খোদা তালার ফজলে এত উন্নতি হবে মানুষের যে তখন রাতে তাহাজ্জুদের জন্য জাগা দণ্ডায়মান হওয়া কঠিন মনে হবে না। হাদিসে আছে, মানকারা মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতহু, যে ব্যক্তি রাতে সূরা বাকারা শেষ দুটো আয়াত পড়বে, সেই আয়াতগুলো তার জন্য যথেষ্ট। ইমানের ক্ষেত্রে উন্নতি, খোদার আশ্রয়ে আসা এবং তার ক্ষমা প্রত্যাশার বা ক্ষমার দোয়ার ফলে আল্লাহ তাআলা ফজল করবেন এবং ইমানের ক্ষেত্রে উন্নতি হয় এবং দুটো আয়াত মানুষের জন্য তখন যথেষ্ট হবে। ইবাদত এবং কর্মের দিকে তখন মনোযোগ নিবদ্ধ হবে। নতুবা যদি ধারণা এটি হয় যে আয়াত পড়াই যথেষ্ট, আর কিছুর কোনো কিছুর প্রয়োজন নেই, স্মরণ রাখতে হবে যে এই আল্লাহ তাআলা বলেছেন যে কোন ব্যক্তির উপর সাধ্যাতীত বোঝা অর্পণ করা হয় না। এটি বলার পর খোদা এই কথা কেন বললেন যে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, অর্থাৎ মানুষ যদি সৎকর্ম করে তাহলে সে লাভবান হবে, আর মন্দ কাজ করলে সে ক্ষতিগ্রস্ত হবে। আয়াতের বাহ্যিক শব্দগুলো পড়লেই উদ্দেশ্য অর্জিত হয় না, বরং এখানে এদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে নিজেদের ইবাদত এবং কর্মের উপর সর্বদা দৃষ্টি রাখতে হবে। আর এই মনোযোগ যদি থাকে, এমন মনোযোগ যদি থাকে, তাহলে খোদার স্নেহের দৃষ্টি মানুষের উপর পড়ে, খোদার বান্দার ইমানে উন্নতি তাকে খোদার নিকটতর করে, আর তার ক্ষমার ব্যবস্থা হয়, এর ফলে ক্ষমার বিধান হয়, তার জন্য কোনো কাফারা বা প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই, যেভাবে খ্রিস্টানরা বলে থাকে। অতএব প্রত্যহ এই আয়াত পাঠ করলে পুণ্যের দিকে, নেকির দিকে দৃষ্টি থাকে, দৃষ্টি নিবদ্ধ হবে, রাতের বেলা সে আত্মবিশ্লেষণ করবে, আত্মজিজ্ঞাসা করবে যে আমি কোন কোন সৎকর্ম করেছি, কোন কোন মন্দ কর্মে আমি লিপ্ত হয়েছি। যদি বেশি পুণ্য করার বা নেক কর্মের সে সুযোগ পায়, যদি সন্ধ্যা এই সাক্ষ্য দেয় যে তুমি খোদাভীতির ভিতর দিন কাটিয়েছ, দিন অতিবাহিত করেছ, তাহলে কৃতজ্ঞতার চেতনায় সমৃদ্ধ হয়ে এক মোমেন খোদার দরবারে আরো বেশি ঝুঁকবে, আরো বেশি বিনত হবে। এক মোমেন যেহেতু আত্মপ্রতারণার ব্যাপারেও সচেতন থাকে, তাই সে ভাবে যে আমি দিনের বেলা যে আত্মবিশ্লেষণ করেছি এটি কি আত্মপ্রতারণা, যদি আত্মপ্রতারণা হয় হে খোদা আমার উপর করুণা করো এবং আমাকে ক্ষমা করো, আমাকে পুণ্য কর্মের তৌফিক দাও। আর যদি স্পষ্ট সারাদিনের আমলনামায় যদি সে শুধু পাপই দেখে, অপকর্মই দেখে, তাহলেও খোদার কাছে ক্ষমা এবং করুণার জন্য এক মোমেন ঝুঁকে বিনত হয়। আয়াতের পরের যে শব্দ আছে সেগুলো এদিকেই মনোযোগ আকৃষ্ট করে, আকর্ষণ করে এবং দোয়ার প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ হয়। এটি একটি কামেল দোয়া। আত্মশুদ্ধি সত্যিকার অর্থে মানুষকে খোদার নৈকট্য দিয়ে থাকে, আর বান্দা দোয়ার মাধ্যমে খোদাতালার নৈকট্য লাভ করে। আর এই দোয়াগুলো যেহেতু স্বয়ং খোদাতালা শিখিয়েছেন, তাই পবিত্র চেতনা মন মানসিকতা নিয়ে যদি হৃদয়ের গভীর থেকে এই দোয়া করা হয়, তাহলে খোদার সন্নিধানে তা গ্রহণ যোগ্যতার মর্যাদা পায়। প্রথম দোয়া হল রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, অর্থাৎ হে আমাদের প্রভু, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় বা কোনো ভুল হয়ে যায় তাহলে শাস্তি দিও না। মোমেন আকুতি করে যে আমরা সর্বদা ইমানের ক্ষেত্রে উন্নতির চেষ্টা অব্যাহত রাখব, নিজেদের ইবাদতের মানকে সমুন্নত রাখার সর্বদা সদা চেষ্টা করব। তোমার সমস্ত আদেশ নিষেধ মেনে চলার ব্যাপারে সদা সচেষ্ট থাকব। মানুষের অধিকার প্রদানের ব্যাপারে সর্বদা মনোযোগী হব। তা সত্ত্বেও মানুষ হিসেবে অজান্তে বা আলস্যবশত এসব কথা মেনে চলতে যদি ভুলে যাই বা এই কাজ করার সময় যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ পুণ্য করতে গিয়ে পুণ্যে কর্ম করতে গিয়ে যদি শয়তানের কারণে স্খলিত হই, আর সেই নেক কর্ম বা পুণ্য কর্ম যদি অন্যের জন্য কষ্টের কারণ হয়, যেভাবে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে সাদকা এবং খায়রাত দাও, কিন্তু এমন সাদকা এবং খায়রাত যার পর কষ্ট দেয়া বা খোটা দেয়া উদ্দেশ্য হয়, এমন কর্মকে আল্লাহ তাআলা ঘৃণার দৃষ্টিতে দেখেছেন। অতএব দোয়া করা হচ্ছে যে যদি কখনো এমন হয়, খোদা আমাদেরকে তুমি ধৃত করো না, বরং নিজ অনুগ্রহে তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আমাদের কোনো কাজ যেন তোমার সন্তুষ্টির বাইরে, সন্তুষ্টির গণ্ডির বাইরে না থাকে। তারপর বলা হয়েছে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, হে প্রভু তুমি আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করো না যা আমাদের পূর্ববর্তীদের উপর তুমি অর্পণ করেছিলে। অর্থাৎ আমাদের হাতে এমন কোন কাজ যেন সাধিত না হয় যা তোমার সন্তুষ্টির পরিপন্থী। আমরা যেন সর্বদা তোমার নির্দেশের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আর তাদের মতো যেন না হয় যারা আমাদের পূর্বে অতিবাহিত হয়েছে এবং যারা তোমার নির্দেশকে অবজ্ঞা করেছে এবং তোমার ক্রোধভাজন হয়েছে। অতএব আমাদেরকে সকল আমাদের সকল কাজের জন্য যে তোমার সাহায্যের প্রয়োজন, এমন কোন সময় যেন না আসে যে আমাদের কর্মের কুফল তোমা থেকে আমাদের দূরে ঠেলে দে। আমরা তোমার এমন যেন না হয় যে আমরা তোমার নির্দেশাবলীকে অবজ্ঞা করি। এটি জানা কথা, এটি স্পষ্ট যে খোদা তাআলা এমন বোঝা মানুষের উপর চাপান না যা মানুষের শক্তি সামর্থ্য এবং সাধ্যের বাহিরে। সত্যিকার অর্থে মানুষের নিজের দুর্বলতাই খোদা যে কাজ করার নির্দেশ দিয়েছেন তা থেকে মানুষকে দূরে নিয়ে যায়, অর্থাৎ মানুষ অবজ্ঞা করে। তো দোয়া হল এ খোদা, যে অঙ্গীকার করেছে তোমার সাথে তা যেন কখনো আমরা ভঙ্গ না করি, যেভাবে পূর্ববর্তীরা অঙ্গীকার ভঙ্গ করে শাস্তির শিকার হয়েছে। এসের শব্দের বেশ কয়েকটি অর্থ আছে, একটি হল অঙ্গীকার বা চুক্তি। এই 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 দৃষ্টিকোণ থেকে আমি এই কথা বললাম, এখানে আরো অনেক অর্থ আছে। অঙ্গীকার প্রতিশ্রুতি অনেক বড় অঙ্গীকার, অনেক বড় দায়িত্ব, যা পালন না করলে শাস্তি হতে পারে কোন পাপ। তো মোমেনের দোয়া হলো পূর্ববর্তীরা নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারেনি, তা না করে, চুক্তিকে সম্মান না করে, অঙ্গীকারকে সম্মান না করে, নির্দেশ না মেনে তোমার শাস্তি পেয়েছে তারা। হে আল্লাহ, আমাদেরকে এমন কর্ম থেকে রক্ষা করো, এমন লোকদের থেকে দূরে রাখো। তারপর বলা হয়েছে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে খোদা, আমাদের উপর এমন কোন বোঝা অর্পণ করো না যা বহনের শক্তি আমাদের নেই। আল্লাহ তাআলা অনেক সময় জাগতিক বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। খোদা তাআলা তো এখানে দোয়া এটি শেখানো হয়েছে যে হে আল্লাহ, কোন ইহ জাগতিক পরীক্ষা বা ট্রায়াল থেকে হে খোদা, খোদা তাআলা আমাদেরকে রক্ষা করো, যেন পরীক্ষা আমাদের সাধ্যের বাইরে না হয়। মোমেনকে সবসময় আধ্যাত্মিক পরীক্ষার পাশাপাশি জাগতিক পরীক্ষা থেকেও বাঁচার দোয়া করা উচিত। সুখের দিনে যেন খোদাকে আমরা ভুলে না যাই, আমরা যেন আমাদের প্রভুকে বিস্মৃত না হই। আল্লাহ তাআলা অনেক সময় জাগতিক দিক থেকেও মোমেনদের পরীক্ষা করেন। এক মোমেন সবসময় দোয়া সামনে রাখে যে আমার পরীক্ষা কোনো অর্থে যেন আমার শক্তির ঊর্ধ্বে না হয়। অনেক সময় ইহজাগতিক পরীক্ষা আধ্যাত্মিক পরীক্ষার কারণ হয়, ইহজাগতিক সমস্যা আধ্যাত্মিক পরীক্ষার কারণ হয়। খোদা যদি দুনিয়াতে কোনো পরীক্ষা নিতে চান, তাহলে খোদা আমাকে শক্তি দাও যেন আমি তা সহ্য করতে পারি। আল্লাহ তাআলা বেশ কয়েকভাবে পরীক্ষা করেন, সন্তান সন্ততির মাধ্যমে, সম্পদের মাধ্যমে, অনেকভাবে খোদা তাআলা মানুষকে পরীক্ষা করেন। তো সর্বাবস্থায় খোদা তাআলার কাছে আশ্রয় ভিক্ষা চাওয়া উচিত মোমেনকে, আর উভয় প্রকারের পরীক্ষা থেকে বাঁচার জন্য এই দোয়া শেখানো হয়েছে যে ওয়াফ ওয়ান্না, যদি আমরা জেনে বা অজান্তে সে কাজ না করে যা করা উচিত ছিল, আর যার ফলে পরীক্ষায় পতিত হয়েছে আমরা, হে খোদা, এমন পরিস্থিতিতে আমাদের মিনতি হল আমাদের দুর্বলতা ঢেকে রাখো এবং আমাদেরকে ক্ষমা করো এবং এই কর্মের কুফল থেকে আমাদেরকে রক্ষা করো। আর এরপর বলা হয়েছে দোয়া করো যে ওয়াক ফিরলা না, হে আল্লাহ আমাদের ক্ষমা করো। গাফারা শব্দের অর্থ হল ঢাকা, আর আরেকটি অর্থ হল বিষয়কে সঠিক খাতে পরিচালিত করা এবং ভুলভ্রান্তি দূর করা এবং ভুলভ্রান্তিকে মিটিয়ে দেয়া। তাই দোয়া করা হচ্ছে যে হে আল্লাহ, আমাদের এমন সকল কর্ম যা তোমার পবিত্র দৃষ্টিতে ভুল এবং ভ্রান্ত, আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে এর কৌফলকে মিটিয়ে দাও, মুছে দাও, আর ভবিষ্যতে আমাদেরকে সর্বদা সংশোধনের দিকে ঝুঁকিয়ে রাখো, সঠিক কাজ করার তৌফিক দাও, যেন আমাদের ভুলভ্রান্তি কোনো সময় তোমার অসন্তুষ্টির কারণ না হয়। এরপর বলা হয়েছে দোয়া করো যে ওয়ারহাম না, আমাদের উপর করুণা করো, আমাদের উপর রহম করো, কোমল ব্যবহার করো, দয়া করো, শুধু নিজ করুণায় আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করো। শুধু ক্ষমাই করবে না, বরং তোমার দয়ার এবং করুণার দাবি হল এই ক্ষমার পাশাপাশি ভবিষ্যতে ভুলভ্রান্তি থেকে মুক্ত থাকা এবং তোমার সন্তুষ্টি এমন কাজে তৌফিক দাও যা তোমার সন্তুষ্টি অর্জনের কারণ হবে, সন্তুষ্টি অর্জনের সহায়ক হবে, যেন আমরা সর্বদা সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত থাকি যাদের উপর তোমার স্নেহের দৃষ্টি পড়ে। আর এই সমস্ত ভুলভ্রান্তির কারণে আমাদের উন্নতির গতি যেন থেমে না যায়, আর আমাদের উন্নতির গতি যেন স্তিমিত না হয়, হে খোদা। আন্তা মৌলানা, তুমি আমাদের মনিব এবং তুমি আমাদের প্রভু, তুমি ছাড়া এমন কেউ নেই যে আমাদের সাথে মার্জনার ব্যবহার করতে পারে, দয়া করতে পারে, করুণা করতে পারে। খোদার পবিত্র সত্তাই মানুষের সাথে, বান্দাদের সাথে পরম মার্জনা এবং ক্ষমার ব্যবহার করে থাকে। আমাদের ব্যক্তিগত দুর্বলতার ফলেও জামাতের উপর যেন আচনা আসে। অনেক সময় ব্যক্তিগত দুর্বলতার ফলে বা এক ব্যক্তির কারণে মানুষ জামাতের দিকে তির্যক দৃষ্টিতে দেখে, জামাতের সমালোচনা করে, আর অনেক সময় সামগ্রিক দুর্বলতা বা জামাতের দুর্বলতাও প্রকাশ পায়, ওহদাদারদের দুর্বলতা প্রকাশ পায়। মানুষকে কখনো জামাতের বিরুদ্ধে কথা বলার সুযোগ দেবেন না। তো যেখানে আমাদের দাবি হল এই যে আমরা একটি ঐশী জামাত, কিন্তু আমাদের দুর্বলতার কারণে মানুষ যদি কথা বলার সুযোগ পায়, মানুষ বলবে যে এই হল এদের কর্ম, আর এদের এই অপকর্মের কারণে খোদা এদেরকে ধৃত করেছেন, এদের উপর দয়া করেননি, ক্ষমা করেননি, এদেরকে শাস্তি দিয়েছেন। অবস্থা যদি এমন হয় তাহলে পৃথিবীর মানুষ বলবে যে এদের অপকর্মের কারণে এদের সাথে ব্যবহার হয়েছে। তাই আমাদেরকে খোদার কাছে দোয়া করা উচিত যে যদি এমন হয় তাহলে খোদা তোমার পয়গাম পৌঁছানোর পথে বাধা সৃষ্টি হবে। মসিহ মদের জামাতের উপর যে কর্ম, যে দায়িত্ব অর্পিত হয়েছে তা হল তোমার পয়গাম এবং বাণী পৃথিবীতে পৌঁছানো, এর পথে যে বাধা সৃষ্টি হয়েছে। তাই তোমার কাছে আমাদের আকুতি, আমরা এই ভিক্ষা চাচ্ছি, হে আমাদের প্রভু, আমাদের প্রতি কঠোর হয়েও না, আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করো, আমাদের সংশোধন করো, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। ফানসুর না আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদের সদা সাহায্য করো, সর্বদা সাহায্য করো, আর এদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করো, আমরা বড় দুর্বল। এই বিজয় তোমার অনুগ্রহ, তোমার ফজল এবং তোমার স্নেহের দৃষ্টি ছাড়া লাভ করা সম্ভব নয়। তাই ব্যক্তিগত ভাবে এবং সামগ্রিক দৃষ্টিকোণ থেকেও আমাদের সেই সকল লোকদের অন্তর্ভুক্ত রাখো যারা তোমার বিশেষ স্নেহ এবং ভালোবাসা স্থল হয়ে থাকে। নিজ অনুগ্রহে আমাদের এবং শত্রুদের ভিতর একটা স্পষ্ট পার্থক্য করে দেখাও, যেন আমাদের জাগতিক বিষয়াদি এবং আমাদের আধ্যাত্মিক বিষয়ে তোমার তাকওয়া, তোমার ভীতি সাথে সম্পাদিত হয়, সাধিত হয়, যেন যে উদ্দেশ্যে মসিহ মদকে মেনেছি সেই উদ্দেশ্য আমরা অর্জন করতে পারি, সেই লক্ষ্য যেন আমাদের অর্জিত হয়। এই চিন্তা চেতনা নিয়ে যদি শেষ দুটো আয়াত পড়ি সূরা বাকারার, তাহলে আমরা সঠিক লক্ষ্যের পানে অগ্রসর হব, আমাদের কিবলা সঠিক থাকবে, আর আমরা এই দুটো আয়াত থেকে সঠিক বরকত এবং কল্যাণ হাসিল করতে পারবো। নতুবা শুধু আয়াত পড়া যথেষ্ট নয়, যথেষ্ট হতে পারে না। নিঃসন্দেহে কোরআনের আয়াতে এবং শব্দে আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন, কিন্তু এই কল্যাণ এবং বরকত যার ভাগে শুধু সে হয় যার হৃদয়ে পূর্ণ আছে। হৃদয় যদি পূর্ণ না থাকে তাহলে যেভাবে কিছু নামাজের মুখে ছুড়ে মারা হয়, একইভাবে এই আয়াতগুলো, এই দুটো আয়াতও এই আয়াতের পাঠককে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, মিথ্যাবাদী প্রতিপন্ন করবে। এই আয়াতগুলো কাফি বা এই আয়াতগুলো যথেষ্ট এই জন্য যে এই আয়াতের মাধ্যমে মানুষের নিজের পুরো চিত্র তার সামনে এসে দণ্ডায়মান হয়। আমি যেভাবে পূর্বেই বলেছি যে আয়াতে ঈমানের কথা আছে, দোয়াও আছে, সৎকর্মের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। হাদিসের সত্যিকার অর্থ হল কোন বান্দা যদি এভাবে জীবন যাপনের চেষ্টা করে তাহলে কার্যত সে যা বলছে তা হল আমার জন্য খোদা তাআলার পবিত্র সত্তাই সবকিছু। এমন ব্যক্তির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিকে নিশ্চয়তা দিয়েছেন যে এই আয়াত, অর্থাৎ এই আয়াতের নাজিল কর্তা খোদা তাআলা সেই বান্দার জন্য যথেষ্ট। তিনি তাকে পাপ থেকে রক্ষা করেন, পুণ্যকর্মের তৌফিক দেন, সৎকর্মের তৌফিক দেন, তাতে তার ভিতর অল্পে তুষ্ট থাকার বৈশিষ্ট্য সৃষ্টি করেন, দুঃখ এবং সমস্যার সময় তাকে নিরাপত্তা দেন, শয়তান থেকে তাকে রক্ষা করেন। খোদা তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে এই আয়াতগুলো বুঝে এই দায়িত্ব পালনের সত্যিকার অর্থে তৌফিক দান করুন। আমার ইচ্ছা ছিল কোরআনের আরো কিছু আয়াত এই গুণবাচক নামের বা সিফাতের বরাতে পেশ করব, ইনশাআল্লাহ ভবিষ্যতে তা হবে। এখন একটি দোয়ার দিকে আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করতে চাই। গত দুই খুতবায় আমি এদিকে মনোযোগ আকর্ষণ করেছি, ফিলিস্তিনিদের জন্য দোয়ার অনেক প্রয়োজন, তাদের অবস্থা শোচনীয় থেকে শোচনীয়তর হচ্ছে। সত্যিকার অর্থে তারা অত্যাচারের ভয়াবহ যাতাকলে পিষ্ট হচ্ছে, ইসরায়েলিদের অত্যাচারের মাত্রা বাড়ছে। ইসরায়েলের প্রতি যারা সহানুভূতিশীল ছিল তারাও এখন হইচই আরম্ভ করেছে, যে হইচই সামনে এসেছে নাকি তাদের ভিতর চেতনা সৃষ্টি হয়েছে জানি না, যাই হোক হইচই হচ্ছে। পূর্বে এরাই নীরব ছিল, এদের মুখ বন্ধ ছিল। যদি প্রথম শুরু থেকেই ইনসাফের দাবি অনুসারে তারা পদক্ষেপ নিত তাহলে অবস্থা আজ এমন হতো না। এই সমস্ত দেশের নীরবতা এটিও এক ধরনের সম্মতি জালেমের পক্ষে, অত্যাচারীর পক্ষে এদের এক ধরনের মৌনতা, এক ধরনের সম্মতি যাকে বলা হয়। তো মাসুম বাচ্চা এবং মহিলাদের উপর জুলম হচ্ছে, খোদাতালার কাছে এদের জন্য দোয়া করুন, খোদার ফজল যেন তাদের উপর নাজেল হয়। এই নির্যাতিতদের এখন আমরা এভাবে সাহায্য করতে পারি। দ্বিতীয়ত, জাতিসংঘ বা অন্যান্য সংগঠন এই সমস্ত রুগ্ন এবং ক্ষুধার্তদের জন্য সেখানে খাবার এবং ঔষধ পৌঁছাচ্ছে, এই ব্যবস্থা তত উন্নত মানের নয়, কিন্তু এদের সাহায্য শুধু এভাবেই সম্ভব, জাগতিক সাহায্য এভাবেই করা যেতে পারে। সেভ দ্য চিলড্রেন একটা সংগঠন আছে, তারাও লিখেছে, অন্যান্য সংগঠনও আছে, এই সংগঠন সেখানে সাহায্য করছে। এই সংগঠনগুলোকে আমাদের সাহায্য করা উচিত, হিউম্যানিটি ফার্স্টও কিছু করবে, জামাতি ভাবেও ইনশাআল্লাহ সাহায্য করা হবে, আহমদীদের সাহায্য করা উচিত যাদের সাধ্য আছে। সবচেয়ে বড় সাহায্য হল যেভাবে আমি বলেছি, দোয়া করুন, আল্লাহ নিরীহদের উপর রহম করুন, করুণা করুন, অত্যাচারীকে যেন খোদা তালা শাস্তি দেন।
Alhamdulillah Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ তদক্করু। উযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াদুহু ইস্তাজিব লাকুম ওয়ালাযিকরুল্লাহ।